বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 13 নভেম্বর, 28 কার্তিক এবং ফার্সি 23 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় pearstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে অন্য দেশের গণতন্ত্রের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর অদ্ভুতপূর্ণ মন্তব্যের ব্যাপারে, সিনেটর বার্নি স্যান্ডার্সের কড়া সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনের কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, করোনা ভাইরাসে ইরানি নাগরিকদের মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করলেন তেলমন্ত্রী বিজান জাঙ্গানে। নেটো জোটের অন্য সদস্যরা S-300 ব্যবস্থা ব্যবহার করছে, আমরাও তা ব্যবহার করব বলেছে তুরস্ক। বাংলাদেশে 2টি আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল চেয়ে 2 দিন প্রতিবাদ ও বিক্ষোভ করবে বিএনপি। এবং জম্মু কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সামরিক বাহিনীর 3 সদস্য সহ 7 জন নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবার এই বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, তার দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রতিদিন গড়ে যে 400 বেশি মানুষ মারা যাচ্ছে তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে আমেরিকার, কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রয়োজন সেগুলো আমদানি করতে বাধা দিচ্ছে মার্কিন সরকার। বিজান জাঙ্গানে সুস্পষ্ট করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানির অর্থ দেশে আনতে না পারার কারণে ইরান নানাবিধ সমস্যার মুখে পড়েছে। চূড়ান্তভাবে করোনা ভাইরাসের মহামারী মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। গতকাল গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন GECF এর 22তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিজান জাঙ্গানে একথা বলেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই বৈঠকে যোগ দেন। ইরানের তেলমন্ত্রী আরও বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ের চিকিৎসা সামগ্রী কিনতে বাধা সৃষ্টি করেছে, এমনকি জরুরি খাদ্য সামগ্রী পর্যন্ত কেনার ব্যাপারে বাধা সৃষ্টি করে চলেছে আমেরিকা। এসব কারণে ইরানে করোনা ভাইরাস বিরোধী কার্যকর পদক্ষেপ নেওয়া জটিল হয়ে পড়েছে। আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেনকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্রিফ করার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর নিজ দলের আরও অনেক নেতা। রিপাবলিকান নেতাদের এই আহ্বানের মধ্য দিয়ে একথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ডেমোক্রেট দলের বিজয়ী প্রার্থী খুব শিগগিরই হোয়াইট হাউসের দখল নিতে যাচ্ছেন, যদিও ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। রিপাবলিকান দলের এসব নেতা গতকাল বলেন, যদিও তারা গত 3 নভেম্বরের নির্বাচনের বিজয়ী
বিজয়ী প্রার্থীকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন, তবু জো বাইডেন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্রিফিং শোনার অধিকার রাখেন। আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের বেশিরভাগ আইন প্রণেতা এবং কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন যে তিনি যেন বাইডেনকে আইনের মাধ্যমে নির্বাচনের ফলাফলের বিষয়ে চ্যালেঞ্জ করেন। এরই মধ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের অনেকেই বেশ কয়েকটি মামলা দায়ের করেছেন। মার্কিন গণমাধ্যমগুলো যদিও জো বাইডেনকে বিজয়ী প্রার্থী বলে ঘোষণা করেছে, তবে রিপাবলিকানরা বারবার দাবি করছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের অন্য সদস্যরা যেভাবে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, ঠিক সেভাবেই তুরস্কও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। গতকাল তুরস্কের জাতীয় সংসদের পরিকল্পনা ও বাজেট কমিটির বৈঠকে হুলুসি আকার এই বক্তব্য দেন। S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং S-400 দুটোই রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। নেটো জোটভুক্ত বুলগেরিয়া, গ্রিস এবং স্লোভাকিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক বহরে যুক্ত করেছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-35 স্টিলথ জঙ্গি বিমানের মধ্যে সমন্বয় করার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে, তবে তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনার জন্য তার সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে। হুলুসি আকার আরও বলেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমেরিকার মধ্যে যে উদ্বেগ রয়েছে তা নিয়ে আলোচনা করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, 2016 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত তুর্কি সামরিক বাহিনীর 20,571 জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টে 3159 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, এ ঘটনা প্রমাণ করে বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি। তাদের এ ধরনের সন্ত্রাসী চরিত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকারের এজেন্টরা বিএনপির আন্দোলন বাধাগ্রস্ত করতে গাড়ি পড়িয়েছে। আজ ঢাকায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একথা বলেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল ঢাকায় ও রোববার জেলা শহরে এই কর্মসূচি পালন করবে দলটি। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচন দিতে এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শনিবার ঢাকায় এবং রোববার জেলা শহরে এই কর্মসূচি পালিত হবে। আজ শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শনিবার জাতীয় প্রেসক্লাবে যৌথ প্রতিবাদ সমাবেশ এবং রোববার সারা দেশের সব জেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ফখরুল বলেন, বিএনপি রাজনীতির ময়দানে কোনো উত্তাপ তৈরি করেনি, এটা আওয়ামী লীগের কাজ। ভয়ভীতির পরিবেশ তৈরি করে বিএনপিকে সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে রাখা তাদের উদ্দেশ্য। তিনি বলেন, পাতানো মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বাসে আগুন দেওয়ার ঘটনায় 9টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 446 জনকে, আটক করা হয়েছে 20 জনকে। এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেছেন, আগুনের ঘটনার বিষয়ে আমরা কিছু জানি না, কারা এসব ঘটনা ঘটিয়েছে তা আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে এমনটাই আশা করছি। তবে কেন্দ্রীয় অফিস থেকে বের হবার সময় ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান সহ 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩৫৩৯টি নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে ১৭৬৭ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড ১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১৫৯ জনে। দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সামরিক বাহিনীর তিন সদস্য সহ সাতজন নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে সামরিক বাহিনীর তিন সদস্য সহ সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে সামরিক ও বেসামরিক সদস্যরা নিহত হন। নিহত জওয়ানদের মধ্যে রাকেশ ডোভাল নামে বিএসএফ এর এক উপপরিদর্শক ও সেনাবাহিনীর দুই সদস্য রয়েছেন। অন্যদিকে এক নারী সহ চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আজ নিয়ন্ত্রণ রেখা বরাবর গুরেজ ও উরি সেক্টরে পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করে। ভারতীয় সেনা জওয়ানরা এ সময় পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে কঠোর ও কার্যকরভাবে তার জবাব দিয়েছে। সীমান্তে দুদেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে সীমান্ত লাগোয়া এলাকায় কয়েকজন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন। কর্মকর্তা সূত্রে প্রকাশ, আজ বারামুল্লা জেলার নাম্বালা সেক্টরে পাকিস্তানি বাহিনী ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার হামলা চালায়। এ সময় দুই সেনা জওয়ান নিহত হন। হাজিপির সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে নিহত হন বিএসএফ এর এক কর্মকর্তা। বারামুল্লা জেলার কামালকোট সেক্টরে উরি এলাকায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হন। পিপলস কনফারেন্সের নেতা সাজ্জাদ গনি লোন ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, তংধারে ভারী গুলিবর্ষণের ফলে ওই এলাকায় বেসামরিক মানুষজন বাংকারে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। তংধারের মূল বাজার পর্যন্ত গুলিবর্ষণের রেঞ্জ বাড়তে পারে এমন আশঙ্কায় মানুষজনকে সেখান থেকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, কামালকোট সেক্টরের চুরান্দা, সিলিকোট, গড়কোট, হাতলাঙ্গা, নাম্বালা ও রুস্তম মহল্লায় ভারী গোলাগুলি বর্ষণ করে পাক বাহিনী।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের বিহার রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি সমর্থকদের বিজয় মিছিলকে কেন্দ্র করে একটি মসজিদে ভাঙচুর ও মুসল্লিদের মারধরের ঘটনা ঘটেছে। আজ হিন্দি গণমাধ্যম দ্য ওয়ারে প্রকাশ, বিহারের পূর্ব চম্পারণ জেলার জামুয়া গ্রামে ওই ঘটনা ঘটে। বিজেপির সমর্থকরা এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং জয় শ্রীরাম স্লোগান দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় মসজিদের দুটি গেট ভেঙে দেওয়া হয়। এ ব্যাপারে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সাফল্যের পর বিজেপির সমর্থকরা পূর্ব চম্পারণের জামুয়া গ্রামে বিজয় মিছিল চলাকালীন একটি মসজিদ ভাঙচুর করে। ওই ঘটনায় মসজিদে নামাজ পড়তে আসা পাঁচজন মুসল্লি আহত হয়েছেন। তাদের পিঠে আঘাতের পাশাপাশি তিনজনের মাথায় আঘাত লাগায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুরের সময় মসজিদের মাইক এবং গেট ভেঙে ফেলা হয়। রাশিয়া তার পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজের জন্য সুদানে একটি নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। এজন্য সুদানের সঙ্গে একটি চুক্তি সই করেছে মস্কো। লোহিত সাগরের উপকূলে এই নৌঘাঁটি স্থাপিত হলে সেখানে অন্তত চারটি রুশ যুদ্ধজাহাজ অবস্থান করবে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চুক্তির খসড়াতে অনুমোদন দিয়েছেন এবং সময়মতো তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী মিশুস্তিন এক বিবৃতিতে বলেন, মস্কো এবং খার্তুমের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার পরিকল্পনা থেকে এই প্রকল্প নেওয়া হয়েছে। দুদেশ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সামরিক লক্ষ্য নিয়েই সুদানের উপকূলে রাশিয়ার এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠিত হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে। রুশ সামরিক ঘাঁটি কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সুদানের উপকূলে এই ঘাঁটি প্রতিষ্ঠিত হলে রাশিয়া পরমাণু শক্তিচালিত চারটি জাহাজ সেখানে রাখতে পারবে এবং ৩০০ পর্যন্ত সেনা সদস্য সেখানে অবস্থান করবে। এছাড়া মস্কো সুদানের বন্দরকে জাহাজ মেরামত ও জ্বালানি রিসাপ্লাইয়ের কাজে ব্যবহার করতে পারবে। রাশিয়ার প্রধান বিমান কোম্পানি অ্যারোফ্লোট আবারও মস্কো তেহরান সরাসরি বিমানের ফ্লাইট চালু করার চিন্তা করছে। তবে করোনা ভাইরাসের বিস্তার রোধে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গতকাল জানিয়েছে, অ্যারোফ্লোট সপ্তাহের রোববার ও বুধবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পরিচালনা করবে। আগামী 18 নভেম্বর থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নিজেকে বিজয়ী বলে উল্লেখ করেছেন। এদিকে প্রকাশিত ফলাফলে জো বাইডেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সুতরাং ট্রাম্পের দাবি মার্কিন নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনে নাসির মোহাম্মদের পরিবেশনায়।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন তুমুল প্রতিযোগিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে ওই নির্বাচনী লড়াই আমেরিকার নির্বাচনের ইতিহাসে একটি অভূতপূর্ব রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। ট্রাম্প চলতি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে ব্যাপক দুর্নীতি ও কারচুপির অভিযোগ তুলেছেন, যার ফলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। মজার ব্যাপার হলো, মার্কিন গণতন্ত্রের এই দুরবস্থার মাঝেও মাইক পম্পেও অন্যান্য দেশকে গণতন্ত্রের সবক দিচ্ছেন। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সংকট চলাকালে অন্যদেরকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানোর সবক দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য মাইক পম্পেওর সমালোচনা করেছেন। পম্পেও আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে আরও একবার ক্ষমতা আসবে। সম্প্রতি ট্রাম্প ব্যক্তিগত টুইটার পেজ সহ টিভি ক্যামেরার সামনেও সরাসরি দাবি করেছেন, ডেমোক্রেটরা তার ভোট চুরি করে নিয়েছে। এই ঘটনা যদি সত্যি হয়, মানে জনগণের ভোট নিয়ে কারচুপি করার সুযোগ যদি নির্বাচন পদ্ধতিতে থেকেই থাকে, তাহলে বলতে হবে মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত নড়বড়ে হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ যে বাইডেনের বিজয়ে অভিনন্দন জানিয়েছে, তাকে পাত্তা না দিয়ে উল্টো পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে। এর অর্থ দাঁড়ায় আমেরিকার জনগণের রায় এবং তাদের ইচ্ছাকে কোনোরকম তোয়াক্কা করেন না ট্রাম্প। অথচ এই ট্রাম্প এবং তার সরকার গত 4 বছর ধরে অন্যান্য দেশ, এমনকি তাদের বন্ধুপ্রতিম দেশের নির্বাচন সহ অভ্যন্তরীণ ব্যাপারে রীতিমতো হস্তক্ষেপ করে এসেছে। এখন ট্রাম্প এবং তার সরকার নিজেদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাইবার সিকিউরিটি সংস্থা এবং নির্বাচন সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলেছে, 3 নভেম্বরের নির্বাচনের ফলাফলে কারচুপির কোনো দলিল প্রমাণ নেই। সুতরাং এ থেকে প্রমাণ হয় যে ট্রাম্প পরাজয় মেনে নিতে রাজি নন, যা জনগণের রায়ের পাশাপাশি দেশের সকল গণতান্ত্রিক আইন কানুনের বিরোধী। আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা সহ আরও অনেকেই নির্বাচনে জালিয়াতির ব্যাপারে ট্রাম্পের অভিযোগকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই অভিযোগ কেবল বাইডেন প্রশাসন নয়, বরং সামগ্রিকভাবে গণতন্ত্রকে ধ্বংস করার পথে একটি বিপজ্জনক পদক্ষেপ। এখন যে প্রশ্নটি স্বাভাবিকভাবেই সামনে আসে তা হল, যারা নিজেদের দেশের নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে শ্রদ্ধাশীল নয়, তারা কি বিশ্বের অন্যান্য দেশের নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে কথা বলার অধিকার রাখে?
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
বৃহস্পতিবার রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি। তাদের এই ধরনের সন্ত্রাসী চরিত্র নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 4:30টার মধ্যে একে একে 9টি বাস পুড়িয়ে দেওয়া হয়। রাতে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে 3টি ছিল সরকারি বাস। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসগুলোতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে গেছে। যেসব বাসে অগ্নিসংযোগ করা হয়েছে তাতে 3 থেকে সর্বোচ্চ 12 জন যাত্রী ছিল। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,
সে পুরানো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি, এটা তারা আগে ঘটাতো, এখনো তারা শুরু করেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকারের এজেন্টরা বিএনপির আন্দোলনে বাধাগ্রস্ত করতে গাড়ি পুড়িয়েছে। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন,
বিএনপিকে এর আগেও আপনার এইভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। এবং আমরা মনে করি যে কি যে সরকারের কিছু এজেন্টস থাকে, সাবোটিয়ার্স, এই এজেন্ট সাবোটিয়ার্স এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যাট দি সেম টাইম উই কন্ডেম ইট, এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্র হিসেবে বাসে আগুন দেওয়া হয়েছে। তিনি বলেন, বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটি প্রতিবেদন দিয়েছে, আর বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এর আগে সরকার পক্ষ বলেছে, স্বাধীনতা বিরোধী অপশক্তি বাসে অগ্নিসংযোগ করেছে। এই ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ এবং যুবলীগ গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে পৃথক প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করেছে। এছাড়া সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, 1.5 ঘন্টার মধ্যে একযোগে 9 স্থানে বাসে আগুন দেওয়া বিএনপির কাজ নয়। বিএনপির এরকম সক্ষমতা নেই, থাকলে অনেক আগেই সরকারের পতন হয়ে যেত। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা পাশ্চাত্য সমাজে পরিবার প্রথার সংকট নিয়ে খানিকটা কথা বলেছি। আমরা বলেছি, পাশ্চাত্যের দেশগুলোতে পরিবার ব্যবস্থার বিকল্প গড়ে তোলার চেষ্টা চলছে, যা বাস্তবে কখনোই পরিবারের স্থান পূরণ করতে সক্ষম নয়। পাশ্চাত্যে শিশুদের জন্য দুগ্ধপান ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং মধ্যবয়সী ও বৃদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা, বিশেষ করে বৃদ্ধ মানুষদের জন্য বৃদ্ধাশ্রম গড়ে তোলা হয়েছে। এসব বিকল্প পদ্ধতি সমস্যা সমাধান না করে উল্টো সংকট বাড়িয়ে তুলছে। এ ধরনের পদ্ধতির কারণে পরিবারের সদস্যদের একে অপরের মধ্যে কাছাকাছি অবস্থানের সুযোগ হাতছাড়া হচ্ছে, পাশাপাশি বাড়ছে একা বসবাসের প্রবণতা। গত 30 বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে একা বাস করেন এমন মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, বাড়ছে বিবাহ বিচ্ছেদ বা তালাকের হার। এ বিষয়ে আজ আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বর্তমানে পাশ্চাত্যে পরিবারের প্রথাগত সংজ্ঞায় বাস্তবিক অর্থেই পরিবর্তন ঘটে যাচ্ছে। পরিবার মানেই অনাবিল শান্তির উৎস বলে যে কথা প্রচলিত রয়েছে তা পাশ্চাত্যের পরিবারগুলোর ক্ষেত্রে আর প্রযোজ্য নয়। পরিবারে বাবা মা মিলে শিশুকে আগলে রেখে আদরে সোহাগে বড় করে সমাজকে একজন ভালো মানুষ উপহার দেওয়ার যে দায়িত্ববোধ সেটা এখন আর সেখানকার অধিকাংশ মানুষের মধ্যেই কাজ করে না। শিশুদের একটা বড় অংশ এখন বড় হয় মাত্র একজন অভিভাবকের তত্ত্বাবধানে। দেখা যায় কেউ তার বাবার কাছে আবার কেউ তার মায়ের কাছে বড় হচ্ছে। কোনো কোনো শিশু আবার সৎ বাবা মায়ের অনাদর ও চোখ রাঙানি সহ্য করে বেড়ে উঠছে। নিজের বাবা মা দুজনকে একসঙ্গে নিয়ে বাস করা এখন পাশ্চাত্যের অনেক শিশুর কাছেই স্বপ্ন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক ফিলিস এশেলেফলির এ সংক্রান্ত একটি বইয়ের নাম হচ্ছে হু কিল্ড দ্য আমেরিকান ফ্যামিলি। তিনি এই বইয়ে লিখেছেন, বর্তমানে আমাদেরকে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়, স্বাস্থ্যের দিকে নজর দিতে বলা হয়, সুষম খাবার গ্রহণে উৎসাহিত করা হয়, গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে তৎপর হতে বলা হয়, এছাড়া আরও কত কি। কিন্তু যখনই পরিবারে বাবার অনুপস্থিতির প্রসঙ্গ আসে যা পরবর্তী প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর, তখনই নীরবতা লক্ষ্য করা যায়। আর এটা যেন এক নীরব ষড়যন্ত্র। জাতিসংঘ 2015 সালে ওয়ার্ল্ড ফ্যামিলি ম্যাপ শীর্ষক এক প্রতিবেদনে শিশুদের ওপর পরিবার প্রথায় পরিবর্তনের প্রভাব সংক্রান্ত তথ্য তুলে ধরেছে। সেখানে বলা হয়, চার দশকের তুলনামূলক পরিসংখ্যানে এটা স্পষ্ট, আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশে স্বাভাবিক নিয়মের বৈধ বিয়ের প্রথায় পরিবর্তন এসেছে এবং এসব মহাদেশের মানুষ বৈধ বিয়ের পরিবর্তে বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বেড়েই চলেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, 1998 থেকে 2014 সাল পর্যন্ত জন্ম নেয়া শিশুদের বিষয়ে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে 41%, কানাডায় 33%, ফ্রান্সে 57%, সুইডেনে 54%, ব্রিটেনে 48% এবং অস্ট্রেলিয়ায় 33% শিশু বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের ফসল। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই 2,20,00,000 শিশুর দায়িত্বভার পড়েছে 1,50,000,000 নারীর ওপর। এসব নারীর 36% অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে। আসলে এ ধরনের অবৈধ সম্পর্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানেরা। এ ধরনের শিশুরা বাবা মায়ের মায়া মমতা ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এর ফলে তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতা বাড়ে। একটা পর্যায়ে এই উদ্বেগ ও বিষণ্ণতা রূপ নেয় চরম হতাশায়। তারা পরিচিতি সংকটে ভুগতে থাকে এবং নিজেকে খুব অসহায় ও দুর্ভাগা ভাবে। কোনো দেশ ও জাতি এ ধরনের হতাশাগ্রস্ত প্রজন্ম প্রত্যাশা করে না।
পাশ্চাত্য নৈতিক ও সামাজিক দিক থেকে নানা সংকটের সম্মুখীন। এ ধরনের সংকটের একটা বড় অংশের উৎস হচ্ছে নারী ও পুরুষের অবাধ মেলামেশা। এই অবাধ সম্পর্ক পারিবারিক ভিত্তি ধ্বংসের পাশাপাশি বিপর্যয়কর পরিণতি ডেকে আনছে। একসময় পাশ্চাত্য সমাজেও তালাক বা বিবাহ বিচ্ছেদকে পারিবারিক এবং সামাজিক মারাত্মক গ্লানি হিসেবে দেখা হতো। কথায় কথায় বিবাহ বিচ্ছেদকে ভালো চোখে দেখা হতো না। কিন্তু তাদের এই দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন এসেছে। আধুনিকতার নামে বিয়ে প্রথাকেই টার্গেট করা হচ্ছে। পুঁজিবাদ ও ভোগবাদ চিরাচরিত পরিবার ব্যবস্থার শেকড় উপড়ে ফেলছে। বৈধ বিয়ের মোকাবেলায় লিভ টুগেদার বা বিয়ে ছাড়াই সহাবস্থানের প্রতি ঝোঁক প্রবণতার ফলে প্রশান্তিময় স্থায়ী পরিবারের সংখ্যা কমে যাচ্ছে। এ ধরনের সম্পর্কের কারণে জন্ম নেওয়া শিশুরা সাধারণত পরবর্তীতে একসঙ্গে বাবা মায়ের সান্নিধ্য পায় না। বিয়ের মাধ্যমেও যেসব পরিবার গঠিত হচ্ছে সেগুলো দ্রুত ভেঙে যাচ্ছে, কারণ সমাজে বিদ্যমান অবাধ যৌনাচার পরিবারে স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকার পথকে সংকীর্ণ করে তুলেছে।
অনেকে যৌবনে বৈধ বিয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না, এ কারণে অনেক দেরিতে বিয়ে করেন। কিন্তু সেসব বিয়ে বেশি দিন টেকে না, এ কারণে পাশ্চাত্যের দেশগুলোতে তালাক বা বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি। অনেকের ধারণা শুধু অর্থনৈতিক দৈন্যতা তালাকের বড় কারণ, কিন্তু পরিসংখ্যান বলছে পাশ্চাত্যের ধনী দেশগুলোতেই তালাকের ঘটনা বেশি ঘটে। বেলজিয়ামে 71% বিয়েই শেষ পর্যন্ত তালাক বা বিবাহ বিচ্ছেদে গড়ায়। এদিক থেকে বেলজিয়াম গোটা বিশ্বে শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে আরেক ইউরোপীয় দেশ পর্তুগাল, সেখানে তালাকের হার 68%। এরপরে যথাক্রমে রয়েছে হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্পেন, লুক্সেমবুর্গ, ইস্তোনিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটেনেও প্রায় অর্ধেক বিয়ে তালাকে গড়ায়। 2019 সালের প্রথম 3 মাসের পরিসংখ্যানে দেখা গেছে ব্রিটেনের ইংল্যান্ড এবং ওয়েলস রাজ্যে 42% দম্পতি বিয়ে টিকিয়ে রাখেননি, তারা তালাক নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য অনুযায়ী সেখানে 50% বেশি বিয়ে তালাক বা বিবাহ বিচ্ছেদে গড়ায়। বিশেষজ্ঞরা বলছেন নানা সমস্যা ও সংকটের কারণে এই প্রবণতা বাড়ছে। মার্কিন সরকার এখনই এ বিষয়ে সোচ্চার না করে তালাকের হার 80% ছাড়িয়ে যাবে।
এছাড়াও পাশ্চাত্যে এমন কিছু প্রবণতা ক্রমেই বাড়ছে যা পুরোপুরি প্রকৃতি বিরোধী। সমকামিতার মতো প্রকৃতি বিরোধী প্রবণতা বিদ্যমান সংকটকে আরও জটিল করে তুলেছে। এসব দেশে এ ধরনের সম্পর্ককে বৈধতা দিয়ে চরম অন্যায় করা হচ্ছে, যা পরবর্তীতে ধ্বংসাত্মক পরিস্থিতির জন্ম দেবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ 13 নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করি সবাই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরব। প্রথমে বাংলাদেশ 24 ঘন্টায় শনাক্ত কমেছে, মৃত্যু বেড়েছে। দৈনিক প্রথম আলো। বাস পোড়ানো সরকারি এজেন্টদের নাশকতা, মির্জা ফখরুলের অভিযোগ। দৈনিক যুগান্তর। ফখরুল সাহেব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, তথ্যমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ। অত্যাচারী স্বৈরশাসকের নামে শপথ গ্রহণ করেনি, শীর্ষ সামরিক জেনারেল কি ইঙ্গিত দিলেন। দৈনিক মানব জমিন। বর্তমান সরকারের দাস নির্বাচন কমিশন, মান্নার অভিযোগ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, কাদেরের হুঁশিয়ারি। দৈনিক নয়া দিগন্ত। কলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম। রাহুল অনাগ্রহী, অপরিণত, অপটু বলছেন বারাক ওবামা। দৈনিক আনন্দবাজার পত্রিকা। পশ্চিমবঙ্গে হামলার ছক কষে আল কায়দা, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে চাঞ্চল্য। দৈনিক আজকাল। হোয়াইট হাউসে ফিরছেন না ট্রাম্প, প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেনকে অভিনন্দন চীনের। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। এই সময় ১৭৭৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় দেশে ১৩৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩.০৫%। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১৮৪৫ জন, আর মৃত্যু হয়েছিল ১৩ জনের। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫১৯ জন। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য একটি মহলের অপতৎপরতা রয়েছে। সেজন্য আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য এবং শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে যে ষড়যন্ত্র হচ্ছে তা আমরা তথ্য বিবরণীতে প্রচার করেছিলাম। কালকে সেটিরই বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ ভালোভাবে জানে অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এই ঘটনার সঙ্গে বিএনপি এবং তার দোসররাজ্যে জড়িত এটি সহজেই অনুমেয়। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের নাশকতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, আমাদের যে অভিজ্ঞতা আপনারা জানেন, দেখা যায় যে এই সরকারের কিছু কিছু অংশ যারা আপনার বিভিন্নভাবে কাজ করে, কেউ কেউ এগুলোকে স্যাপোটাইজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়। এটি আমরা অতীতে দেখেছি টু মেলান বিএনপি, এর আগেও এভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। দৈনিক বাংলাদেশের শিরোনামের খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশন বর্তমান সরকারের দাস বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতীকী অনশনে এ মন্তব্য করেন তিনি। উত্তরায় উপনির্বাচন হলেও রাজধানীর অন্য এলাকায় বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজির জন্য সরকারের এজেন্সি ও নেতাকর্মীদের দোষারোপ করেন মান্না। গায়ের জোরে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলেও দাবি করেন মান্না। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে জ্যেষ্ঠ জেনারেল জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, আমরা সব সেনাবাহিনীর মধ্যে অনন্য, আমরা কোনো রাজা বা রানী, অত্যাচারী বা স্বৈরশাসকের নামে শপথ গ্রহণ করি না, আমরা কোনো ব্যক্তির নামেও শপথ গ্রহণ করি না, আমরা কোনো দেশ, গোত্র বা ধর্মের নামেও শপথ গ্রহণ করি না, আমরা কেবল সংবিধানের নামেই শপথ গ্রহণ করি। নির্বাচনের পর এই মুহূর্তে যখন পরাজিত প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফল মেনে নিতে চাইছেন না, তখন সামরিক বাহিনীর সবচেয়ে শীর্ষ কর্মকর্তা মিলির মুখে সংবিধানের প্রতি নিজেকে নিবেদন করার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের। তিনি বলেন, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বৈশ্বিক মহামারী করোনার এই মানবিক সংকটের ভিতরে তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অতীতের ন্যায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে। সেতুমন্ত্রী শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এবার ভারতের কিছু খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামে এটি, বারাক ওবামার স্মৃতিচারণায় এলেন মনমোহন সিং, রাহুল গান্ধী। তবে তা খুব একটা সুখকর হলো না রাহুলের কাছে, বরং কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস সাংসদ। ওবামা নিজের বয়ে প্রমিসড ল্যান্ডে রাহুলকে অনাগ্রহী ও অপটু ছাত্র হিসেবে উল্লেখ করেছেন, যদিও মনমোহন সিং এর প্রশংসাই করেছেন ওবামা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের মতো নেতারা স্থান পেয়েছেন তার বইয়ে। তবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার ভারতে এলেও ওবামার বইয়ে তিনি জায়গা পাননি। শেষবার রাহুলের সঙ্গে যখন সাক্ষাৎ হয় ওবামা তখন আর প্রেসিডেন্ট নন, সস্ত্রীক ভারতে এসেছিলেন 2017 সালে। টানা দুবার প্রেসিডেন্ট থাকার পর তখন তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। ওই সময় রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা সেরেছিলেন ওবামা। রাহুল গান্ধীও সেই কথোপকথন নিয়ে টুইট করে লিখেছিলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে বারাক ওবামার সঙ্গে। ওবামার সঙ্গে সেই বৈঠক যে তিনি আপ্লুত সে কথাও রাহুলের টুইট থেকে বোঝা গিয়েছিল। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, এবার পশ্চিমবঙ্গে হামলার ছক কষছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা। সংগঠনটির হিট লিস্টে রয়েছে রাজ্যের বেশ কয়েকজন রাজনীতিবিদদের নাম। হামলার জন্য রাজ্যে মজুদ স্লিপার সেলগুলোকে কাজে লাগাচ্ছে জঙ্গি সংগঠনটি। এক রিপোর্টে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নভেম্বর 5 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি রিপোর্ট দাখিল করেছে ইন্টেলিজেন্সি ব্যুরো। সেখানে বলা হয়েছে, বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের মগজ ধোলাই করছে আল কায়দা। ভারতে নিজেদের উপস্থিতি ঘোষণা করতে পশ্চিমবঙ্গে বড়সড় হামলার পরিকল্পনা করছে সংগঠনটি। করাচি ও পেশোয়ারে রিক্রুটমেন্ট সেন্টার খুলে অনলাইনে বাংলা থেকে সদস্য সংগ্রহ নেমেছে সংগঠনটি। পাশাপাশি রাজ্যে মজুদ স্লিপার সেলগুলোকে কাজে লাগিয়ে বিস্ফোরণ ও নেতাকর্মীদের উপর হামলা করার নকশা তৈরি করছে আল কায়দা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন
তৈরি পোশাক শিল্প উদ্যোক্তা ডক্টর কামরুজ্জামান কায়সার।
জনাব কামরুজ্জামান কায়সার, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব কামরুজ্জামান কায়সার, অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠান ভবিষ্যৎবাণী করেছে যে করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্বজুড়ে গত কয়েক শতকের মধ্যে সবচেয়ে বড় ও সুদূর প্রসারে যে মন্দাটি ঘটবে বাংলাদেশেও তার বিরাট ক্ষতিকর প্রভাব পড়বে। এতে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড জিডিপি উল্লেখযোগ্য হারে কমে যাবে। এ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশই তৈরি পোশাক রপ্তানির উপর নির্ভরশীল। আপনারা জানেন যে বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প, যা আমাদের অর্থনীতির বৈদেশিক মুদ্রা অর্জনের 83% অবদান রাখে। আর একটি খাত হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। যাই হোক, আমাদের এই শিল্পের উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড আবর্তিত হচ্ছে। তো সেক্ষেত্রে করোনার পরিস্থিতিতে আমরা অর্থনৈতিক ভাবে একটু সাময়িক ধাক্কা খেয়েছি, তবে আশার বাণী হলো যে আমরা যেহেতু সারা বিশ্বে বাংলাদেশের যে গার্মেন্টস এটা একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হয়েছে, আমরা কিন্তু লোয়ার এন্ডের কাজ করি। লোয়ার এন্ড বলতে আমাদের যে তৈরি পোশাকের সবচেয়ে যেগুলো বেসিক যে আইটেমগুলো নিয়ে আমরা কাজ করি এগুলোর প্রয়োজনীয়তা কিন্তু থাকবেই। সারা বিশ্বের মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে করোনার কারণে, অনেক আপনার লোক ছাঁটাই হয়েছে, অর্থনৈতিক মন্দা সরাসরি মানুষকে জীবনযাত্রায় আঘাত করেছে। সেই ক্ষেত্রে আমরা যে বস্ত্র নিয়ে কাজ করি এটা তিনটা মৌলিক চাহিদার মধ্যে একটি। বাংলাদেশ ভলিউম যে কাজগুলো করে দেশটি চাইছে এগুলোর চাহিদা কিন্তু আছে, এবং আমরা কিন্তু করোনা পরিস্থিতির এখন একটু স্বাভাবিকতার মধ্যে আমরা কিন্তু আবার বাইরের কাছে কিছু অর্ডার পাচ্ছি।
জনাব কামরুজ্জামান কায়সার, গার্মেন্টস খাত যেহেতু বাংলাদেশের সবচেয়ে রপ্তানির বড় খাত, সেজন্য একে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে। এই প্রণোদনা প্যাকেজ আসলে কতটা উপকারী হয়ে দাঁড়িয়েছে?
বাংলাদেশ সরকার করোনাকালীন সময় আমাদের 3 মাসের যে একটা প্যাকেজ দিয়েছিল, যেটা প্রণোদনা প্যাকেজ, সেটা অনেক কাজে লেগেছে। যারা উদীয়মান শিল্প গোষ্ঠী তাদের জন্য এই প্রণোদনাটা আমাদেরকে সার্ভাইভ করার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা রেখেছে এবং আমরা আশা করি আগামীতে আমরা আরো ভালো করবো। কারণ ইতিমধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই কোয়ার্টারে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক 3% প্রবৃদ্ধি হয়েছে, যার মধ্যে 1% হলো রপ্তানি পোশাক শিল্পের অবদান। আমরা কিন্তু এখনো নেতিবাচক ট্রেন্ডে যাইনি। 2020-21 অর্থ বছরে কিন্তু আমাদের প্রথম প্রান্তিকের মধ্যে করোনার বিষয়টা ছিল, তার মধ্যে আমরা 1% পজিটিভ গ্রোথে এসেছি। আমরা আশা করব যে অক্টোবর টু ডিসেম্বরের যে কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে আমাদের একটা ভালো দিক হলো যে ইউরোপ আমেরিকার ক্রিসমাসকে কেন্দ্র করে কিন্তু আমরা অনেক অর্ডার ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, এক্সিকিউট করছি। কিন্তু আমরা আগামী নতুন অর্থ বছরের প্রথম প্রান্তিকের কথা এখনো আমরা বলতে পারছি না, কিন্তু এই খারাপ পরিস্থিতির মধ্যেও প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক আমরা এখনো পজিটিভ ট্রেন্ডে আছি, এটুকু আপনাকে আমি আশ্বস্ত করতে পারি। আগামীতে হয়তো আমরা আবারও ভালো কিছু করতে পারবো, সেটুকু আশাবাদী আছে। কারণ বাংলাদেশের প্রতি কিন্তু বিদেশি ক্রেতাদের একটা বড় আকর্ষণ, সস্তা শ্রম, কোয়ালিটি প্রোডাক্ট এবং আমরা লোয়ার এন্ডে কাজ করি, এই 3টা বিষয়ে কিন্তু আমাদের সবচেয়ে বড় আশাবাদী।
বাংলাদেশের গার্মেন্টস এর সবচেয়ে বড় রপ্তানি মার্কেট কোনটি এবং করোনার ভেতরে আমাদের উল্লেখযোগ্য মার্কেটে রপ্তানির মাত্রাটা কেমন হয়েছে?
বড় মার্কেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকার দেশগুলো। পরিসংখ্যানটা আমি শতকরা হিসাবে যদি আমি দেই, তাহলে আপনার 53% গার্মেন্টস পণ্য যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকার যে দেশগুলো, কানাডা, মেক্সিকো, ব্রাজিল বা ল্যাটিন আমেরিকার এই দেশগুলোতে যাচ্ছে। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি যে পণ্য যাচ্ছে সেটা হলো নিটওয়্যার, তারপর ওভেন, তারপরে হচ্ছে আপনার ওই সোয়েটার, জিন্স, ডেনিম আইটেম গুলো। আর দ্বিতীয় মার্কেট হচ্ছে আমাদের ইউরোপ এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ড। এই করোনার সময় যুক্তরাষ্ট্রে আমাদের একটু ঘাটতি হয়েছে রপ্তানিতে, আমাদের বিশেষ করে আপনার এপ্রিল টু জুন এই সময়টায় আমরা একটু নেতিবাচক প্রবৃদ্ধি ছিলাম। আমাদের লক্ষ্যমাত্রা বরাবরই যেটা থাকে আপনার $8 billion টার্নওভার থাকে বাংলাদেশে, $800 কোটি যে আমাদের একটা মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট, সেটা হচ্ছে যে 19 এবং 20 অর্থ বছরে $8 billion জায়গায় আমরা $6 billion টার্গেটে আমরা পৌঁছতে পেরেছি, $2 billion শর্ট ছিল, কিন্তু যে আমরা কিন্তু এখন আবার পজিটিভ ট্রেন্ডে ফিরে এসেছি। সেক্ষেত্রে আমরা যে $8 billion টার্নওভার প্রথম দুই প্রান্তিকের সংখ্যানে, আমরা আশাবাদী যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে আমরা থাকতে পারব।
ডক্টর কামরুজ্জামান, আমি প্রসঙ্গ ধরেই একটা বিষয় জানতে চাইব, সেটি হচ্ছে আপনারা বলছেন আপনারা আবার প্রোডাকশনের যে ট্রেন্ড সেটিতে ফিরে এসেছেন, সরকারি প্রণোদনা আপনাদেরকে দিয়েছে, আপনারা চেয়েছেন, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে অনেক শ্রমিক তারা বেতন পায়নি, এরকম অভিযোগ উঠছে। তো তাহলে কি আপনাদের সংকটগুলো মোটামুটি কেটে গেছে এই কথা বলা যায়?
না, সেটা আপনি যথার্থই বলেছেন। আপনার আমাদের বর্তমানে 2500 তৈরি পোশাক কারখানা কিন্তু বিজিএমইর নিবন্ধিত কারখানা সক্রিয় আছে। তার ভিতরে আপনি 20-21 কারখানার কথা আপনি বলেছেন, তারা তাদের বকেয়া পরিশোধ করেনি। সেটা শুধু করোনা কালীন সময়ের জন্যই নয়, এই ধরনের একটা বিষয় কিন্তু সবসময় থাকে। অনেক ফ্যাক্টরি হয়তো তারা কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না, যদি কোনো কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হয় তাহলে কোনো শ্রমিকদের মজুরি সে না দিয়ে এইভাবে সে বকেয়া রেখে তাদেরকে এইভাবে ঘুরাতে পারবে না, ঘুরালে পরে বায়ারদের কাজ পাবে না। এই ধরনের কিছু ফ্যাক্টরি আছে, এরা হলো সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি। হয়তো এই দুর্যোগের সময় তারা ভাবছে যে আমরা তো আসলে ডাইরেক্ট কাজ করি না, ইনডাইরেক্ট কাজ করে আমাদের যা ইনকাম হচ্ছে তা দিয়ে তো আমাদের ব্যাংক লোন এবং অনলাইনে পরিশোধ করা সম্ভব হবে না, সেক্ষেত্রে হয়তো তারা শ্রমিকদের মজুরি নিয়ে একটু টালবাহানা করছে। কিন্তু এইটা কিন্তু বাংলাদেশের সামগ্রিক চিত্র নয়, যেখানে 2500 ফ্যাক্টরি সচল আছে এবং সেটা চলছে করোনাকালীন সময়ে গভর্নমেন্টের প্রণোদনা প্যাকেজের আওতায়। তারা সম্পূর্ণভাবে সব শ্রমিকদের পাওনা এবং তাদের সুবিধাদি যেগুলো আছে সেগুলো দিয়েছে।
জনাব কামরুজ্জামান কাইসার, প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় জানতে চাইব যে করোনা মহামারীতে যেখানে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে, সেখানে আমাদের প্রবাসী আয় বেড়েছে, এটা কিভাবে সম্ভব হলো, এর পেছনের কারণ কি বলে আপনি মনে করেন?
প্রবাসীদের আয়ের যে বিষয়টা আমাদের বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় অবদান রেখেছে, এটা আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে $40 বিলিয়ন। তো এটা বৃদ্ধি হওয়ার পিছনে বড় কারণ হলো যে আমাদের ইম্পোর্ট কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে। আমরা ইম্পোর্ট, বড় আকারের যে ইম্পোর্ট গুলো সেগুলো কিন্তু এখন আমরা খুব একটা করছি না, যার কারণে আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গুলো কিন্তু ওইভাবে বাইরে যাচ্ছে না, আমাদের রিজার্ভ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বিদেশে অবস্থানরত আমাদের যে প্রবাসী শ্রমিকরা আছে তারা দেশের কথা চিন্তা করে সেখানে কিন্তু তাদের জীবনযাত্রার যে সীমাবদ্ধতায় তারা তাদের লাইফস্টাইলে তাদের যে খরচটাকে তারা অনেক সংকুচিত করে তাদের পরিবার পরিজনকে আরো বেশি আকারে সাপোর্ট করার জন্য হয়তো বৈধভাবে তারা অনেক আরো বেশি করে টাকা পাঠিয়েছে, যেটা ব্যাংকিং চ্যানেলে করোনার আগে পরে দেখা গিয়েছে যে তারা বিভিন্ন ভাবে ভিন্ন খাতে হয়তো তারা কিছু অর্থ পাঠিয়েছে, কিন্তু এখন যাই পাঠাচ্ছে সেটা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠানোর কারণে আমাদের এই যে রিজার্ভের যে মাত্রাটা একটু বেশি দেখা যাচ্ছে এবং আমাদের বিদেশ আমদানি নির্ভরতা এখন অনেকটা কমে যাওয়ার কারণে আমাদের যে ফরেন যে পেমেন্ট গুলো এই পেমেন্ট গুলো কমে আসছে, যার কারণে আমাদের রিজার্ভের পরিমাণটাও বেড়ে গিয়েছে। আর আমাদের অর্থনীতিতে বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্পের যে এক্সপোর্টটা আবার কিছুটা ঘুরিয়ে দাঁড়ানোর কারণে আমাদের এখন যে বর্তমানে যে আমরা ফরেন যে রেমিটেন্স গুলো আসছে এই আপনার তৈরি পোশাক শিল্প এবং প্রবাসীদের থেকে, সেটার ব্যয়টা কম, আমাদের আয়ের যে পাল্লাটা এটা একটু ভারী হচ্ছে, এটাই হচ্ছে আমাদের রিজার্ভ বৃদ্ধির অন্যতম কারণ।
তো জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার, করোনাকালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, গার্মেন্টস খাতে এর প্রভাব এবং প্রবাসী খাতেও ব্যয়ের প্রভাব, সে সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে আমার প্রাণভালো শুভেচ্ছা।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। করোনা ভাইরাসে ইরানি নাগরিকদের মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করলেন তেলমন্ত্রী বিজান জঙ্গনে। নেটো জোটের অন্য সদস্যরা S-300 ব্যবস্থা ব্যবহার করছে, আমরাও তা ব্যবহার করব বলেছে তুরস্ক। বাংলাদেশের দুটি আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল চেয়ে দুদিন প্রতিবাদ ও বিক্ষোভ করবে বিএনপি। এবং জম্মু কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সামরিক বাহিনীর 3 সদস্য সহ 7 জন নিহত। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.